বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তার পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, এ আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 7 ফেব্রুয়ারি, 24 মাঘ এবং ফার্সি 18 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। প্রথমে শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে। শহীদ জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ডের বিষয়ে ইরান ও ইরাকের যৌথ কমিটির বৈঠক সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন। এরপর থাকবে বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে কোন নাম পাঠাতে বিএনপির অস্বীকৃতি সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী উপলক্ষে ধারাবাহিক আলোচনা আলোকোজ্জ্বল 10 প্রভাত। কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে চিঠি লেখার ঠিকানা জানিয়ে দেওয়া হবে।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা স্থগিত, প্রশংসা করল ইসলামী জিহাদ, হামাস ও সিরিয়া। বাংলাদেশের রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আরও এক রুশ নাগরিকের মৃত্যু, 8 দিনে মারা গেলেন 5 বিদেশি। জেড ক্যাটাগরি নিরাপত্তার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের ব্যারিস্টার ওয়াইসি বললেন, গোষ্ঠের অজুহাতে যারা নিহত হচ্ছে তাদের নিরাপত্তা দিন। এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক চীন সফর প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে। আসসালামু আলাইকুম। শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইহুদিবাদী ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন। এই সিদ্ধান্তকে ইহুদিবাদী ইসরায়েলের জন্য একটি বিপর্যয় বলে মনে করা হচ্ছে। ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলন আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতা আহমদ আল মুদাল্লাল বলেছেন, যেসব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উচ্চ আশা পোষণ করেছিল, এই ঘটনা তাদের জন্য বিপর্যয়। তিনি বলেন, আফ্রিকান ইউনিয়নের এই পদক্ষেপ আবারও ফিলিস্তিনি ইস্যুর প্রতি আফ্রিকার দেশগুলোর সমর্থনের কথা তুলে ধরেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসও আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আফ্রিকান ইউনিয়ন এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে এবং ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে নিজেদের অবস্থান সুস্পষ্ট করেছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের একঘরে অবস্থাও ফুটে উঠেছে। সবার কাছে আবারও এই বার্তা গেছে যে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে অন্যায় করছে এবং মানবাধিকার লঙ্ঘন করছে। গতকাল আফ্রিকান ইউনিয়নের 55টি সদস্য দেশ সর্বসম্মতভাবে ইসরায়েলের পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করেছে। ইথিওপিয়ার রাজধানী আদিস আবাবায় গতকাল আফ্রিকান ইউনিয়নের বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়া একজন কূটনীতিকের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ইসরায়েলকে পর্যবেক্ষকের মর্যাদা স্থগিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা ও আলজেরিয়া সহ বেশ কয়েকটি দেশ ইসরায়েলকে এই সংস্থায় পর্যবেক্ষক মর্যাদা দেওয়ার বিরোধিতা করে আসছিল। গভীর সমুদ্রে আগুন ধরে যাওয়া পানামার পতাকাবাহী একটি তেল ট্যাঙ্কারের 17 নাবিককে উদ্ধার করেছে ইরান। ইরানের বন্দর ও জাহাজ চলাচল বিষয়ক সংস্থার পদস্থ কর্মকর্তা নাদের পাসান্দিদে এই খবর জানিয়ে বলেছেন, ইরানের অনুসন্ধান ও উদ্ধার টিমের বোটগুলো ওই নাবিকদের উদ্ধার করে। তিনি বলেন, পানামার পতাকাবাহী চীনা মালিকানার গোল্ডেন ট্রি ট্যাঙ্কারটিতে রোববার বিকেলে আগুন ধরে গেলে এটি তাৎক্ষণিকভাবে বিপদ সংকেত পাঠায়। এ সময় ট্যাঙ্কারটি ইরানের দক্ষিণাঞ্চলীয় দায়ের বন্দর থেকে 30 মাইল দক্ষিণে অবস্থান করছিল। নাদের পাসান্দিদে জানান, সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে ইরানের অনুসন্ধান ও উদ্ধার টিমের বোট ও অগ্নি নির্বাপক ইউনিটগুলো ঘটনাস্থলের দিকে ছুটে যায়। তারা ঘটনাস্থলে গিয়ে জাহাজটির আগুন নেভানোর পাশাপাশি এটির 17 নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। ট্যাঙ্কারটিতে দাহ্য পদার্থ থাকায় সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা না হলে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। ইরানের রাজধানী তেহরানের একটি আদালতে আমেরিকা ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিং লিডারের বিচার শুরু হয়েছে। তার বিরুদ্ধে ইরানে একাধিক সন্ত্রাসী হামলা এবং বিপ্লব বিরোধী অপারেশনে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমেরিকা ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ধুন্দারের রিং লিডার জামশিদ সারমাহাতকে রোববার বিচারপতি আবুল কাসেম সালাভাতির আদালতে হাজির করা হয়। আদালতে সরকারি কৌঁসুলিদের পাশাপাশি তুন্দারের হামলায় নিহতদের পরিবারের সদস্যবৃন্দ এবং অভিযুক্তের আইনজীবীরা উপস্থিত ছিলেন। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় 2020 সালের আগস্ট মাসে জামশিদ সারমাহাতকে আটক করার কথা ঘোষণা করে। তার বিরুদ্ধে আমেরিকায় অবস্থান করে ইরানের সন্ত্রাসী হামলা ও নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগ আনা হয়। আটকের পর সারমাহাত ইরানের সিরাজ নগরীতে 2008 সালে এক ধর্মীয় অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা চালানোর জন্য বিস্ফোরক সরবরাহের দায়িত্ব স্বীকার করেন। ওই হামলায় 14 জন নিহত ও 7 ব্যক্তি আহত হয়েছিলেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের পাবনার রূপপুরে নির্মাণাধীন প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত আরও এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 8 দিনে এই প্রকল্পে কর্মরত 5 রুশ নাগরিকের মৃত্যু হল। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
বাংলাদেশের ঈশ্বরদীতে রূপপুরে নির্মাণাধীন প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 8 দিনে এই প্রকল্পে কর্মরত 5 জন রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। ঈশ্বরদী পুলিশ বলছে, সর্বশেষ ঘটনায় বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিকিব নামের একটি রুশ প্রতিষ্ঠানে কর্মরত ভেরোনিকভ আলেকজান্দ্রাকে গতকাল রোববার দুপুরের দিকে তার ফ্ল্যাটের কক্ষে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন একজন সহকর্মী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চুকিন পাভেল নামে 48 বছর বয়স্ক অপর একজন রুশ নাগরিক মারা গেছেন। অন্যদিকে শুক্রবার রাত 2টার দিকে তলমাসেভ ভাইয়াসেলভেভ নামের 59 বছরের এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি মদ্যপ অবস্থায় হাঁটার সময় হঠাৎ 14তলা সিঁড়ির থেকে পড়ে জ্ঞান হারান। পরে কোম্পানির নিজস্ব ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এর আগে গত 2 ফেব্রুয়ারিতে সাকিরভ আলেকজান্দ্রাই ঘুমের মাঝে এবং 28 জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বারচেনকো আলেকজাইয়ের মৃত্যু হয়। তারা দুজনই একই প্রকল্পে কর্মী ছিলেন। এ বিষয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি। উল্লেখ্য, বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়ার রোসেটম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতে গোশতের অজুহাতে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিতে সেদেশের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিমের প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে বলেছেন, গোস্তের নামে যাদের হত্যা করা হচ্ছে তাদের নিরাপত্তা দিন। সম্প্রতি আসাদুদ্দিন ওয়াইসি এমপির গাড়িবহরে দুর্বৃত্তদের গুলিবর্ষণ প্রসঙ্গে আজ সোমবার সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি এমপি ওই মন্তব্য করেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওয়াইসিকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার কথা বলা হলেও ওয়াইসি এ ধরনের নিরাপত্তা প্রত্যাখ্যান করেছেন। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বলেন, ভবিষ্যতে ওয়াইসির জীবনের ঝুঁকি থাকতে পারে, সেজন্য আমাদের আবেদন তিনি যেন জেড প্লাস নিরাপত্তা নেন। ওয়াইসি বলেন, মানুষ আমার সঙ্গে বন্দুক নিয়ে হাঁটুক, এটা আমি পছন্দ করি না। গোস্তের নামে যারা খুন হয় তাদের নিরাপত্তা দিন। কেউ যদি ভেবে থাকেন গুলি ছুড়লে আসাদুদ্দিন ওয়াইসির সাহস ভেঙে যাবে, তাহলে তিনি ওয়াইসিকে চেনেন না। উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাসানপুরায় আজ একটি নির্বাচনী সমাবেশে ওয়াইসি বলেন, ওয়াইসির জীবনের মূল্য পাহলু খানের চেয়ে বেশি নয়, রাকবরের চেয়ে বেশি নয়, আখলাকের চেয়েও বেশি নয়। আপনারা যদি নিরাপদে থাকেন তাহলে ওয়াইসি নিরাপদ থাকবেন। আসাদুদ্দিন ওয়াইসি আরও বলেন, আজ স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন যে আমার জেড ক্যাটাগরির নিরাপত্তা নেওয়া উচিত, কিন্তু আমার জীবনের মূল্য ওই 22 জনের চেয়ে বেশি নয় যারা সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ এর প্রতিবাদের সময় মারা গেছে। আমি স্বাধীন এবং স্বাধীন থাকতে চাই বলেও মন্তব্য করেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের সীমান্ত চৌকিতে হামলায় অন্তত 5 সেনা নিহত ও 4 সেনা আহত হয়েছেন। প্রতিবেশী আফগানিস্তান থেকে গুলি ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর গতকাল এক বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের আন্তর্জাতিক সীমান্ত জুড়ে থাকা জঙ্গিরা খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী জেলা কুর্রামে পাকিস্তানের সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি করলে ওই হতাহতের ঘটনা ঘটে। আইএসপিআর এর ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসীদের পাকিস্তান বিরোধী কর্মকাণ্ডে আফগানিস্তানের ভূমির ব্যবহারের তীব্র নিন্দা জানাচ্ছে পাকিস্তান। ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা হলে আফগানিস্তানের তালেবান সরকার তা হতে দেবে না বলে আশা করছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক চীন সফর প্রত্যাশার চেয়ে বেশি সফল হয়েছে। তিনি বলেন, এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। পাশাপাশি কুরেশি এও জানিয়েছেন যে আগামী মাসে আবারও তিনি চীন সফর করবেন। এই সফরে আফগানিস্তান বিষয়ক একটি সম্মেলনে যোগ দেবেন পাক পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তানের নিকটতমী প্রতিবেশী দেশগুলো ওই সম্মেলনে অংশ নেবে। এতে ইসলামী প্রজাতন্ত্র ইরান, উজবেকিস্তান ও তাজিকিস্তানকেও আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে বিশাল প্রতিনিধি দল 4 দিন সফর শেষে গতকাল পাকিস্তানে ফিরেছে। দেশে ফিরেই শাহ মেহমুদ কুরেশি সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি জানান, চীনা নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তান এবং পাক চীন অর্থনৈতিক করিডোরের ভবিষ্যৎ সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, অর্থমন্ত্রী শওকত তারিন, প্রধানমন্ত্রীর বাণিজ্য বিষয়ক উপদেষ্টা আব্দুর রাজ্জাক দাউদ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোয়েদ ইউসুফ উপস্থিত ছিলেন। গাজা সীমান্তে হঠাৎ করেই সামরিক মহড়া শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সাম্প্রতিক যৌথ মহড়ার পর এই মহড়ার আয়োজন করা হল। ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর যৌথ মহড়ার পর ইহুদিবাদীদের উদ্বেগ আরও বেড়েছে। ফিলিস্তিনি সংগঠনগুলোর ঐক্যবদ্ধ তৎপরতাকে বড় ধরনের হুমকি বলে মনে করছে তেল আবিব। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র আজ বলেছেন, দক্ষিণের সীমান্তে সেনাবাহিনীর প্রস্তুতি পরখ করতেই এই মহড়ার আয়োজন করা হয়। জরুরি মুহূর্তে তারা যাতে দক্ষতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে পারে সেজন্য সেনাবাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট গত সপ্তাহে দক্ষিণ সীমান্তে লেজার নিয়ন্ত্রিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের কথা জানিয়েছেন। হামাসের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় ওই পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। ফিলিস্তিনের হামাস সহ বিভিন্ন প্রতিরোধ সংগঠন এবং লেবাননের হিজবুল্লার শক্তি বৃদ্ধিতে ইহুদিবাদী ইসরায়েলি নেতাদের উদ্বেগ প্রকাশের মধ্যেই দখলদারদের এই সামরিক মহড়ার খবর জানা গেল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি ও তার সহযোগীদের হত্যাকাণ্ডের বিষয়ে ইরান ও ইরাকের যৌথ তদন্ত কমিটির তৃতীয় বৈঠক রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বৈঠকের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ব্রিগেডের প্রধান জেনারেল কাসেম সুলাইমানি ও তার সহযোগীদের হত্যাকাণ্ডের বিষয়ে ইরান ও ইরাকের যৌথ তদন্ত কমিটির তৃতীয় বৈঠক রাজধানী বাগদাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুদিন ধরে এ বৈঠক চলবে। 2020 সালের 3 জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় সুলাইমানি ও তার সহযোগীরা বাগদাদ বিমানবন্দরের কাছেই শহীদ হন। এরপর এই ঘটনার রাজনৈতিক ও আইনগত দিক পর্যালোচনার জন্য ইরাক ও ইরান সরকার যৌথ কমিটি গঠন করে। ইরানের বিচার বিভাগের মানবাধিকার পরিষদ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সুলাইমানি হত্যার ঘটনার রাজনৈতিক ও আইনগত দিক যাচাইয়ের পর তেহরান আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়ে পদক্ষেপ নেবে। এ লক্ষ্যে ইরান ও ইরাক কাজ করে যাচ্ছে। ইরাকের মাটিতে ইরান ও ইরাকের প্রতিরোধকামী সংগঠনের শীর্ষ নেতাদের হত্যার পর দুদেশের বিচার বিভাগের মধ্যে সমঝোতা অনুযায়ী ইরাক সরকার এ বিষয়ে সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে। সমঝোতার 1 নম্বর ধারা অনুযায়ী ইরান ও ইরাকের বিচার বিভাগ হত্যাকাণ্ডের বিষয়ে যাবতীয় তথ্য সংগ্রহে একে অপরকে সহযোগিতা করে আসছে। এরই অংশ হিসেবে আগামীকাল থেকে বাগদাদে সুলাইমানি ও তার সহযোগীদের হত্যাকাণ্ডের বিষয়ে দুদেশের যৌথ কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবার বলেছে, যতদিন পর্যন্ত শাস্তির জন্য এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হচ্ছে, ততদিন পর্যন্ত আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচেষ্টা অব্যাহত থাকবে। তদন্তের স্বার্থে ইরাক সরকারের সহযোগিতা খুবই জরুরি, কেননা ওই হত্যাকাণ্ড মার্কিন সেনাদের হাতে ইরাকের মাটিতেই সংঘটিত হয়েছে। বাগদাদে ইরান ও ইরাকের যৌথ তদন্ত কমিটির প্রথম বিবৃতিতে বলা হয়েছিল, দুই দেশ জেনারেল সুলাইমানি ও ইরাকের জনপ্রিয় হাশদা শাবির উপপ্রধান আবু মাহদি আল মহন্দেস ও তাদের অন্য সহযোগীদের হত্যার সঙ্গে জড়িতদের শাস্তির জন্য 5 ধারা সম্বলিত নীতিমালা তৈরি করা হয়েছে। এসব নীতিমালায় হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে কর্মপন্থা ঠিক করা হয়। ইরানের মানবাধিকার পরিষদের প্রধান কাজেম গরিবাবাদি বলেছেন, সুলাইমানি হত্যার তদন্তের জন্য তেহরান 300 পৃষ্ঠার বেশি প্রমাণপত্র ইরাক সরকারের কাছে তুলে ধরেছে। এবারের বৈঠকে এসব নিয়ে কথাবার্তা হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছে দৃষ্টিপাতে, এবার দৃষ্টি বাংলাদেশের দিকে। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল ও বিশিষ্ট নাগরিকের সঙ্গে আলোচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাবের যে আহ্বান জানিয়েছে সার্চ কমিটি বিএনপি তা নাকচ করে দিয়েছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের বিশিষ্ট নাগরিকদের সাথে আলোচনা করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছে নবগঠিত সার্চ কমিটি। গতকাল রোববার বিকেলে কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে দেশের প্রধান বিরোধী দল বিএনপি সাফ জানিয়ে দিয়েছে, আওয়ামী লীগের ঘরোয়া লোকদের নিয়ে গঠিত এই সার্চ কমিটি একটি অর্থহীন প্রচেষ্টা, আর সেজন্য সার্চ কমিটির কাছে নাম প্রস্তাব করার কোনো প্রশ্নই উঠতে পারে না। আজ সোমবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন টাটোর গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজকে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরো বলেন, সার্চ কমিটি ও নির্বাচন কমিশন সম্পর্কে আমাদের বক্তব্য খুব স্পষ্ট। আমরা মনে করি আওয়ামী লীগ নিজেদের ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এবং আবারও ক্ষমতায় যাবার জন্য যা যা দরকার তাই তাই করছে। তারা একটা আইন করে নিয়েছে যেটা সম্পূর্ণভাবে জনগণের ইচ্ছার বিরুদ্ধে।
আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন বেশিরভাগ মানুষই আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত, কোন নাম দেওয়ার তো প্রশ্নই উঠতে পারে না।
এর আগে সার্চ কমিটির সদস্য হিসেবে সরকারকে পরামর্শ দিয়েছেন এমন একজন বিশিষ্ট ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এ কে আজাদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন,
নির্বাচন কমিশন তো পরের কথা, আগে সার্চ কমিটিও আস্থা অর্জন করতে হবে। সেই আস্থার জায়গাটা যাতে প্রসারিত হয় সেই হিসেবে তারা পদক্ষেপ গ্রহণ করবেন। রিকমেন্ডেশন যা আসলো দেশবাসী জানলো না, লোকজন জানলো না, যারা ইন্টারভিউ দিল তারাও জানলো না, কিন্তু পরে একটা কমিশন হলো, তাহলে কি নাম ছিল, কি নাম এসছিল, কার বাদ গেল, কি কারণে বাদ গেল, সেটা তো স্বচ্ছতার জন্য আর টু।
তবে সরকারের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ মন্তব্য করেছেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নাম সুপারিশ করার জন্য গঠিত সার্চ কমিটির সদস্যদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে আলোচনাকালে তথ্যমন্ত্রী সাংবাদিকদেরকে বলেছেন, ছয় সদস্যদের মধ্যে চারটি পদই সাংবিধানিক, এরা সরকার এবং দলের কোনো প্রতিনিধি নয়, আর যে দুজনকে রাষ্ট্রপতি নিয়োগ দিয়েছেন তারা অত্যন্ত নিরপেক্ষ এবং শ্রদ্ধেয়। এদিকে অনেকটা আকস্মিকভাবেই নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবুল কাশেম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগী এই কর্মকর্তা তার ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, নতুন কমিশনে নিয়োগ পাবেন এমন আশ্বাস পেয়েই তিনি পদত্যাগ করেছেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে ধারাবাহিক আলোচনা আলোকোজ্জ্বল দশ প্রভাত।
আলোকোজ্জ্বল দশ প্রভাত।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোকোজ্জ্বল দশ প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশা রইল।
আয়াতুল্লাহ খোমেনির ঘোষিত অস্থায়ী সরকার গঠন করতে দেয়া হবে না বলে বাখতিয়ার হুমকি দেয়। ১৯৭৯ সালের ৩ ফেব্রুয়ারি অস্থায়ী সরকার গঠনের উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছিলেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। বাখতিয়ারের ওই কথাকে কোনো গুরুত্বই দেয়নি ইরানি জনগণ, কারণ তখন ইরানের অভিসম্বাদিত নেতাই পরিণত হয়েছিল ইমাম খোমেনি। দেশজুড়ে ব্যাপক গণবিক্ষোভ ও ধর্মঘটের ফলে অচল হয়ে পড়েছিল শাহের সরকার এবং সেনাবাহিনীতে দেখা দেয় ভাঙন। সেনানিবাসগুলো থেকে নানা সেনা ইউনিট দলে দলে বিপ্লবীদের কাতারে যোগ দিচ্ছিল এবং পদত্যাগ করছিলেন সরকারি কর্মকর্তারা।
ইরানে ইসলামী বিপ্লবের একটি অন্যতম প্রধান লক্ষ্য ছিল দেশটির অর্থনৈতিক ও সামাজিক খাত সহ জনকল্যাণ ও উন্নয়নের সব খাতগুলোকে যথাসম্ভব উন্নত করা এবং জনগণের জীবনমানের উন্নয়ন সহ সার্বিক ক্ষেত্রে বৈষম্য দূর করে ন্যায় বিচার ও ভারসাম্য প্রতিষ্ঠা করা। এই লক্ষ্য অনেকাংশেই অর্জন করতে সক্ষম হয়েছে ইসলামী বিপ্লব পরবর্তী ইরান। আজ আমরা নানা ক্ষেত্রে শাহের শাসনামল ও বিপ্লব পরবর্তী ইরানের অগ্রগতির তুলনামূলক কিছু চিত্র বা পরিসংখ্যান তুলে ধরব। শিল্পখাতে বর্তমানে বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 19তম, শাহের স্বৈর শাসনের যুগে এক্ষেত্রে ইরানের অবস্থান ছিল 64তম। সামরিক শক্তির দিক থেকে বর্তমানে বিশ্বের ইরান ষষ্ঠ অবস্থানে রয়েছে। শাহের আমলে ইরান ছিল এক্ষেত্রে অনেক নিম্ন পর্যায়ে এবং সে যুগে ইরানের সামরিক শক্তি ছিল পুরোপুরি মার্কিন সরকারের সহায়তার উপর নির্ভরশীল।
চিকিৎসা খাতে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 10, অন্যদিকে শাহের আমলে এক্ষেত্রে ইরানের অবস্থান ছিল 43তম। কৃষি খাতে বর্তমান ইরানের অবস্থান বিশ্বে 10ম এবং এক্ষেত্রে শাহী যুগের ইরানের অবস্থান ছিল 30তম। ক্রীড়াক্ষেত্রে বিশ্ব ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 13তম এবং শাহী আমলে এক্ষেত্রে ইরানের অবস্থান ছিল 70তম। এরোস্পেস বা সামরিক বেসামরিক বিমান শিল্প, কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ সংক্রান্ত প্রযুক্তিতে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে 8ম এবং এক্ষেত্রে শাহানশাহী ইরানের অবস্থান ছিল 0। বর্তমান ইরানের শিক্ষিতের হার 97%, বিপ্লবের আগে তা ছিল 70%-এরও কম।
ন্যানো প্রযুক্তি খাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে 3য় এবং শাহী ইরানের অবস্থান ছিল এক্ষেত্রে 0। সাবমেরিন বা ডুবোজাহাজ শিল্পে বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বিশ্বে 6ষ্ঠ এবং এক্ষেত্রে শাহী ইরানের কোনো অবস্থানই ছিল না, বরং সে সময় এ খাতে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল ছিল। আবিষ্কার ও উদ্ভাবনের ক্ষেত্রে বর্তমান বিশ্বে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান 2য় এবং শাহী ইরানের অবস্থান ছিল 95তম স্থানে। জ্ঞান ও উৎপাদন খাতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অবস্থান বর্তমান বিশ্বে 4র্থ এবং এক্ষেত্রে শাহী ইরানের কোন উল্লেখযোগ্য অবস্থানই ছিল না।
8 কোটি জনসংখ্যা অধ্যুষিত বর্তমান ইরানের 74% মানুষ শহরে এবং 26% মানুষ গ্রামে বাস করে। বর্তমানে শহরের মতো গ্রামের মানুষও সকল মৌলিক নাগরিক সুবিধাদি ভোগ করছে। স্বল্প আয়ের জনগণ কম খরচে ও ঋণ সুবিধা পেয়ে বাড়ির মালিক হচ্ছে। বিপ্লবীর পরপরই প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি, স্কুল কলেজ ও হাসপাতাল ক্লিনিক প্রতিষ্ঠা করে তাৎক্ষণিক নাগরিক সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। এখন ইরানের গ্রামের মানুষও স্বাস্থ্য বীমার অধিকারী। 5 বছর আগে সালের পরিসংখ্যান অনুযায়ী ইরানের গ্রামাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 55,000, বিপ্লবের আগে ছিল 22,246টি। গত 4 দশকে ডেনাইট স্কুল 9টি থেকে বেড়ে হয়েছে 1,387টি। শাহ সরকারের আমলে গ্রামে খেলার মাঠ ছিল মাত্র 12টি, বর্তমানে 2,182টি। ইসলামী বিপ্লবের আগে গ্রামে পাকা রাস্তা ছিল মাত্র 200 কিলোমিটার, বর্তমানে তা বেড়ে হয়েছে 1,03,000 কিলোমিটার। আধা পাকা রাস্তা ছিল 8,200 কিলোমিটার, আর এখন 1,29,000 কিলোমিটার।
ইসলামী বিপ্লবের আগে ইরানের গ্রামাঞ্চলের জন্য কোনো ফায়ার সার্ভিস কেন্দ্র ছিল না। বর্তমানে 380টি গ্রামে ফায়ার সার্ভিস সেবা চালু আছে। সে সময় ইরানের 312টি গ্রামে টেলিযোগাযোগ ব্যবস্থা ছিল। বর্তমানে ইরানের 5,312টি গ্রামের মানুষ টেলিফোন ব্যবহার করে। দেশটিতে গত 40 বছরে 33,500 পল্লী উন্নয়ন পরিষদ গড়ে তোলা হয়েছে। রেজা শাহ আমলে ইরানের পল্লী অঞ্চলের জন্য চিকিৎসক ছিলেন 1,382 জন, বর্তমানে
ইরানে তা বেড়ে হয়েছে 5,353 জনে। এভাবে প্রায় সকল ক্ষেত্রে ইরানের গ্রামীণ জীবনে ব্যাপক উন্নয়ন ঘটেছে। ইরানের নারী সমাজও ইসলামী বিপ্লবের পর অনেক অগ্রসর ও উন্নত অবস্থায় পৌঁছেছে। ইরানের নারী সমাজে এখন উচ্চ শিক্ষিতের সংখ্যা ব্যাপক এবং তাদের কেউ কেউ ভাইস প্রেসিডেন্ট, রাষ্ট্রদূত ও মন্ত্রী পর্যায়ে দায়িত্ব পালন করছেন। ইরানের নারীরা এখন সশস্ত্র বাহিনী ও পুলিশে উচ্চ পর্যায়ে রয়েছে এবং ইরানের নারী পাইলটও রয়েছে একাধিক।
শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরো কথা বলব আগামী আসরগুলোতে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 7 ফেব্রুয়ারি সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, সাতকানিয়ায় নির্বাচনী সহিংসতা, কিসের ভোট, কিসের নির্বাচন, আমার ছেলেকে এনে দিতে বললেন, আমার ছেলেকে এনে দিতে বলেন। প্রথম আলো, ফের করতে হবে আবেদন, জন্ম নিবন্ধন বিড়ম্বনায় কোটি মানুষ, মানব জমিন। ভোটের আগের রাতে অস্ত্র সহ যুবলীগ নেতা আটক, এটিও মানব জমিনের শিরোনাম। যুক্তরাষ্ট্রে আবারও কৃষ্ণাঙ্গ যুবক হত্যা, বিক্ষোভে হাজারো মানুষ, ইত্তেফাক। ওসি প্রদীপকে দিয়ে পদকের মর্যাদা ভুলুণ্ঠিত হয়েছে, আদালত যুগান্তর। ভারতের শিরোনাম, কাশ্মীরে এক তরফা অ্যাকশনের বিরোধী চীন, সংবাদ প্রতিদিন। দেবদূত এসে বাঁচাবে, কলকাতায় 11 তলা থেকে লাফ মেরে প্রাণ গেল কিশোরের, আনন্দবাজার পত্রিকা। উত্তরপ্রদেশেও ছাপ ফেলতে লখনৌ যাচ্ছেন মমতা, অখিলেশের সঙ্গে একাধিক জনসভা আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। এই সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না বলেছেন মির্জা ফখরুল। দৈনিক প্রথম আলো, কালের কণ্ঠসহ প্রায় সব দৈনিকের খবরে এ সম্পর্কে লেখা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না। আজ এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আরেকটি হুদা কমিশন করার জন্যই সার্চ কমিটি কাজ করছে, তাই সার্চ কমিটি নিয়ে কোনো আগ্রহ বা প্রত্যাশাও নেই বিএনপির। নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার, সিইসি ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী 10 ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ 10 জন করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে সার্চ কমিটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যর্থতার গ্লানি ছাড়া আর কিছু নয়, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন।
নির্বাচনকে ঘিরে সহিংসতা, প্রাণ গেল দুজনের। প্রথম আলোর এ শিরোনামের খবরে লেখা হয়েছে, চট্টগ্রামের সাতকানিয়ায় নলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় আজ দুজনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তসিফ নামে সপ্তম শ্রেণীতে পড়ুয়া 13 বছরের এক কিশোর রয়েছে। সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল। আর মানব জমিনের একটি খবরে লেখা হয়েছে, দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগের রাতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার সময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীকে 4 সহযোগী সহ আটক করেছে স্থানীয়রা। এ সময় যুবলীগ এই নেতার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
ফের করতে হবে আবেদন, জন্ম নিবন্ধন বিড়ম্বনায় কোটি মানুষ, দৈনিক মানব জমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে। 2011 সালের আগে জন্ম নিবন্ধন করে সনদ নিয়েছেন এমন নাগরিকদের বেশিরভাগের জন্ম নিবন্ধনের তথ্য সংরক্ষিত নেই সরকারের কাছে, তাদের নিবন্ধন উধাও হয়ে গেছে। এসব ব্যক্তির জন্ম নিবন্ধন অনলাইন সার্ভারে পাওয়া যাচ্ছে না, ফলে বাচ্চাদের জন্ম সনদ গ্রহণ কিংবা জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে গিয়ে ভোগান্তিতে পড়েছেন কোটি কোটি মানুষ। এখন ভোগান্তিতে পড়া নাগরিকদের নতুন করে অনলাইনে জন্ম নিবন্ধন করাতে হবে। ইস্যুকৃত জন্ম নিবন্ধন সার্ভারে এন্ট্রি না দেয়ায় এ ভোগান্তির সৃষ্টি হয়েছে। তবে ভোগান্তির পেছনে দায় কাদের তা নির্ধারণ করতে পারেনি সরকার। সাধারণত জন্ম নিবন্ধনের দায়িত্ব স্থানীয় সরকার প্রতিষ্ঠান তথা সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের, কিন্তু স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন এই কাজটিতে সরকারের কোনো কর্মচারী সরাসরি সম্পৃক্ত না থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের ওপর দোষ চাপাচ্ছেন তারা।
যুক্তরাষ্ট্রে আবারও কৃষ্ণাঙ্গ যুবক হত্যা, বিক্ষোভে হাজারো মানুষ, ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শহরের রাজপথে ব্যাপক বিক্ষোভ করে সাধারণ মানুষ। এদিকে 2 বছর আগে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছিলেন মিনিয়াপোলিসবাসী। পরে বর্ণবাদ বিরোধী ওই বিক্ষোভ পুরো যুক্তরাষ্ট্রে ও বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ফ্লয়েডকে হত্যার দায়ে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ড্রেক চৌফিনকে 22.5 বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এক খবরে লেখা হয়েছে, খুবই দুঃখজনক মর্মান্তিক ঘটনা, ওয়েব সিরিজ দেখে অনুপ্রাণিত, বহুতলের 11 তলা থেকে লাফ দিয়ে প্রাণ গেল বিরাজ পাচিশিয়া নামের এক কিশোরের। শনিবার ফুলবাগানের একটি অভিজাত আবাসনে ঘটেছে ঘটনাটি। আবাসনের সুইমিং পুলের পাশ থেকে উদ্ধার হয়েছে বিরাজের দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, একটি জাপানি ওয়েব সিরিজ দেখার পরই বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়েছে ওই কিশোর। অতীতেও দেখা গিয়েছে ব্লু হোয়েল, পাবজির মতো মোবাইল গেম খেলায় প্রাণ গেছে বহু শিশুর। ইদানিং শিশুদের মধ্যে আচরণগত নেশা বাড়ছে বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্য।
কাশ্মীরে একতরফা অ্যাকশনের বিরোধী চীন, সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, কাশ্মীর সমস্যার সমাধান করতে হবে শান্তিপূর্ণভাবে, কাশ্মীর নিয়ে একতরফা সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না, এতে পরিস্থিতি আরও জটিল হবে। পাক প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকের পর একথাই স্পষ্ট করে দিল চীন। 4 দিনের সফরে চতুর্থ দিন শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছিলেন ইমরান খান, যেখানে চীন ও পাকিস্তানের মধ্যে আর্থিক করিডোরের কাজের প্রসঙ্গ প্রথম উঠে আসে।
দৈনিক আজকাল এক খবরে লিখেছে, সর্বভারতীয় রাজনৈতিক দল হয়ে ওঠার প্রচেষ্টায় রয়েছে তৃণমূল। ত্রিপুরার পুর ভোটে অংশ নেওয়ার পর গোয়ার বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছে তারা। আগামী বছর ত্রিপুরার বিধানসভা নির্বাচনেও নজর রয়েছে বাংলার শাসক দলের। তবে তারও আগে আছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন, আর সেই আবহেই যোগী আদিত্যনাথের রাজ্যে জরুরি সফরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং বহুজন সমাজবাদী পার্টির রাজ্যেও ছাপ ফেলতে চায় তার দল। মমতা আগেই জানিয়েছিলেন, উত্তরপ্রদেশের নির্বাচনে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টিকে সমর্থন জানাবেন তিনি।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই কুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে, ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে রয়েছে শ্রোতাদের চিঠিপত্র আসর। প্রিয়জন,
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের এই চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। প্রত্যেক আসরের মতো আজও একটি হাদিস শুনিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তার মৃত্যু পিছিয়ে যাওয়া ও রুচি বৃদ্ধি পাওয়া পছন্দ করে, সে জন্য আল্লাহকে ভয় করে চলে এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর নেয়।
আমরা সবাই এই হাদিসটি মেনে চলার চেষ্টা করব। এই আহ্বান রেখে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথম চিঠিটি এসেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাড়ুইপাড়া থেকে, আর পাঠিয়েছেন এস এম নাজিমুদ্দিন। 2021 সালে রেডিও তেহরানের প্রচারিত অনুষ্ঠানমালার মূল্যায়ন করতে গিয়ে তিনি লিখেছেন, বর্তমানে সারা পৃথিবীতে যে কয়েকটি আন্তর্জাতিক বেতার কেন্দ্র বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচার করছে, তাদের মধ্যে প্রথম সারিতে অবস্থান করছে রেডিও তেহরান। গত এক বছর ধরে শ্রোতাদের নানা ধরনের মতামতের প্রেক্ষিতে শ্রোতাবান্ধব নানা কর্মসূচি গ্রহণের পাশাপাশি অনুষ্ঠানেরও পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। শ্রোতাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান প্রিয়জন অনুষ্ঠানের সময় বাড়ানো শ্রোতাদের একটা বড় দাবি ছিল, যা পূরণ করা হয়েছে। এখন গড়ে প্রায় 15-20 পত্রের উত্তর দেওয়া হয়, যা পূর্বের চেয়ে অনেক গুণ বেশি। তাই শ্রোতারাও এখন প্রচুর চিঠি লিখছে। চিঠির শেষাংশে ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়নের নানা খবরাখবর সম্বলিত নতুন একটি অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন।
রেডিও তেহরানের গত এক বছরের অনুষ্ঠান মালা ও শ্রোতাবান্ধব কর্মসূচি সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে সত্যিই ভালো লাগলো। আর বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান প্রচারের বিষয়ে শ্রোতাদের দীর্ঘদিনের দাবিটি আমরা বিবেচনায় রেখেছি। তো চিঠি আর মতামতের জন্য নাজিমুদ্দিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে, আর পাঠিয়েছেন সেখানকার ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদত হোসেন। তিনি 2021 সালে রেডিও তেহরানের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হওয়ার পর নিজের অনুভূতি জানিয়ে এই লেখাটি লিখেছেন। তিনি লিখেছেন, কোনো প্রত্যাশায় নয়, কোনো হিসাব কষে নয়, রেডিও তেহরান শুনি নিজের মনের আকুতি মেটানোর জন্য। চিঠিও লিখি নিজের অনুভূতি জানানোর জন্য, কিন্তু সেই বেতার কেন্দ্রটি যখন তার শ্রোতাকে মূল্যায়ন করে বর্ষসেরা শ্রোতা হিসেবে ঘোষণা করে, তখন সত্যিই ভালো লাগে, আনন্দ হয়। রেডিও তেহরান যখন আমাকে 2020 সালের জন্য শ্রেষ্ঠ শ্রোতা হিসেবে ঘোষণা করেছিল, তখনই মনটা আনন্দে নেচে উঠেছিল। তখন ভাবিও নি 2021 সালের জন্য আমাকে আবার শ্রেষ্ঠ শ্রোতার পুরস্কারে ভূষিত করা হতে পারে। পরপর 2 বছর শ্রেষ্ঠ শ্রোতা হতে পেরে আমি খুবই আনন্দিত, গর্বিত।
সাদত ভাইয়ের সঙ্গে ভারত থেকে বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার জিতেছেন পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের সিনিয়র শ্রোতা বিধান চন্দ্র সেন্নাল। তিনি তার অনুভূতি প্রকাশ করেছেন এভাবে, জীবনে উন্নতি লাভ করতে হলে দুর্ভাগ্যের অবসান ঘটিয়ে সুখের মুখ দেখতে হলে আলস্য ও জড়তা ত্যাগ করে মানুষকে উদ্যোগী হতে হয়, কাজ করে যেতে হয়। আর তা করতে পেরেছি বলে রেডিও তেহরানের মতো জনপ্রিয় বেতার কেন্দ্রে 2021 সালের শ্রেষ্ঠ শ্রোতা নির্বাচিত হতে পেরেছি, যা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া।
বার্ষিক শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা পাওয়ায় ভাই মোহাম্মদ শাহাদত হোসেন ও বিধান চন্দ্র সান্যাল যেভাবে অনুভূতি জানালেন তা আমাদের খুব ভালো লাগছে। আপনাদের দুজনকে প্রিয়জন অনুষ্ঠান থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
কুষ্টিয়ার খাদিমপুর বাজার থেকে বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনালের মহাপরিচালক মোখলেচুর রহমান পাঠিয়েছেন এবারের ইমেলটি। এই শ্রোতাবন্ধু রেডিও তেহরান বাংলা বিভাগ চালুর প্রথম দিন থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন। এতদিন ধরে আমাদের অনুষ্ঠান শোনার কারণ সম্পর্কে তিনি লিখেছেন, সত্যি কথা বলতে কি, রেডিও তেহরানের সম্প্রচারিত বিশ্ব সংবাদ না শুনলে আমার মোটেও ভালো লাগে না। রেডিও তেহরান একটি বলিষ্ঠ কণ্ঠস্বর। সে শুধু ইরানের কথাই বলে না, সে মধ্যপ্রাচ্য তথা গোটা দুনিয়ার কথা বলে, তাও আবার 30টি ভাষায়। রেডিও তেহরানের বিশ্ব সংবাদ এতটাই নির্ভরযোগ্য, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ এবং তরতাজা যা না শুনলে বোঝা সম্ভব নয়।
গত 40 বছর ধরে রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার অনুভূতি তুলে ধরাই মোখলেসুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার থেকে মোহাম্মদ আব্দুল সেলিম লিখেছেন এই চিঠিটি। এই শ্রোতাবন্ধু 1996 সাল থেকে অনুষ্ঠান শোনা শুরু করলেও এবারই প্রথম চিঠি লিখলেন। তার বড়সড় এ চিঠির কিছু অংশ তুলে ধরছি। আব্দুল সেলিম ভাই লিখেছেন, রেডিও তেহরান হতে প্রচারিত দৈনন্দিন অনুষ্ঠান সহ কোরআনের আলো, আসমাউল হুসনা, স্বাস্থ্যকথা, ইরান ভ্রমণ, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস, রংধনু আসর ইত্যাদি সাপ্তাহিক অনুষ্ঠান আমার ভালো লাগে। আমার সাথে আমার স্ত্রী মোসাম্মদ হুসনিয়ারা পারভিন ডেইজিও নিয়মিত সকল অনুষ্ঠান শুনে থাকেন। গত 13 জানুয়ারি রংধনু আসরে মাওলানা জালানুদ্দিন রুমির অমূল্য গ্রন্থ মসনবি থেকে প্রচারিত গল্পটি তাদের হৃদয় ছুঁয়ে গেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন আব্দুল সেলিম ভাই।
টানা 25 বছর অনুষ্ঠান শোনার পর এই প্রথম চিঠি লেখার জন্য আব্দুল সেলিম ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি এখন থেকে নিয়মিত লিখবেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলব ভারতের এক শ্রোতাবনের সঙ্গে। প্রথমেই আপনার পরিচয় জানা যাক।
আমার নাম মিসেস ডাক্তার সাহানা হাসান, আমি একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আমার বাড়ি বালি, হাওড়া, পশ্চিমবঙ্গ।
মিসেস শাহানা হাসান, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমরা জানতে চাচ্ছি রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে হলো?
বিবাহ ডাক্তার হাসান সাহেবের সহিত হওয়ার পর থেকে রেডিও তেহরানের শ্রোতা হওয়ার যাত্রা শুরু। আমার স্বামী আপনাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা ছিলেন। উনি নিয়ম করে প্রত্যহ রেডিও তেহরান শুনতেন এবং আমিও ধীরে ধীরে আপনাদের অনুষ্ঠানটিকে খুব ভালোবেসে ফেলি। মোটামুটি হিসাব করলে 3 দশকের উপরে হয়ে গেছে আমি আপনাদের অনুষ্ঠান শুনে চলেছি।
3 দশক তো অনেক লম্বা সময়, এতদিন ধরে অনুষ্ঠান শোনার কারণ কি?
সর্বোপরি প্রধান কারণ হলো আপনারা অনুষ্ঠানের সূচনা করেন বিশ্বের শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ তেলাওয়াত ও বাংলা তর্জমা দিয়ে, যেটা ভীষণ অভূতপূর্ব লাগে। আরও ভালো লাগে আমি যেটা পড়ে না শিখতে পারি, শুনে শুনে অনেক ভীষণ ভালোভাবে শিখতে পারি।
রেডিও তেহরানের কোন কোন অনুষ্ঠান আপনার ভালো লাগে?
প্রতিটা অনুষ্ঠানই আমার খুব ভালো লাগে। আশা রাখছি আপনারা আগামী দিন যেন আরও ভালো অনুষ্ঠানগুলো করে শোনাতে পারেন, এইটাই আপনাদেরকে শুভকামনা রাখছি আর আমার সালাম।
ওয়ালাইকুম আসসালাম। তো বোন শাহানা হাসান, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ায় আপনাকে রেডিও তেহরানের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
আমাদের ইমেইলের ইনবক্সে জানুয়ারি মাসের 3 থেকে 23 তারিখ পর্যন্ত 3 সপ্তাহে 12টি চিঠি দেখতে পাচ্ছি ভারতের এক সিনিয়র শ্রোতার।
আপনি কি আসামের বরপেটা জেলার শ্রোতা আব্দুস সালাম সিদ্দিক ভাইয়ের কথা বলছেন?
হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। তার সবগুলো চিঠি প্রিয়জনে প্রচারযোগ্য। 23 জানুয়ারির চিঠিতে আব্দুস সালাম সিদ্দিক ভাই লিখেছেন, জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে আমার ভালো লাগার অনুষ্ঠানগুলোর মধ্যে সর্বাগ্রে ছিল চিঠিপত্রের আসর প্রিয়জন, এরপর রংধনু আসর যেখানে শিশুদের প্রতি সাইয়েদুল মুরসালিন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা ও স্নেহ মমতা নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া সুঅভ্যাস গড়ার উপায় ভিত্তিক নতুন ধারাবাহিক সুন্দর জীবন ও পরিবার বিষয়ক নতুন অনুষ্ঠান সুখের নীড় মনোযোগ আকর্ষণ করেছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
নিয়মিত সুন্দর সুন্দর চিঠি লেখায় আব্দুস সালাম সিদ্দিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার হাতে আরও কিছু শ্রোতার ইমেল রয়েছে, কিন্তু সময়ের অভাবে তাদের চিঠি পড়া সম্ভব হচ্ছে না। আমি বরং চিঠিগুলোর প্রাপ্তি স্বীকার করছি। বাংলাদেশের কিশোরগঞ্জের খড়মপট্টি থেকে শরীফা আক্তার পান্না, ঢাকা সেনানিবাস থেকে সোহেল রানা হৃদয়, MH সোহেল চট্টগ্রাম থেকে, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গাজীপুর থেকে মোহাম্মদ আলামিন হোসেন এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে তরুণ মৈত্র।
চিঠি লেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। আফ্রিকান জোটে আফ্রিকান ইউনিয়নে ইসরায়েলের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা স্থগিত, প্রশংসা করল ইসলামী জিহাদ, হামাস ও সিরিয়া। বাংলাদেশের রূপপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে আরও এক রুশ নাগরিকের মৃত্যু, 8 দিনে মারা গেলেন 5 বিদেশি। জেড ক্যাটাগরির নিরাপত্তার প্রস্তাব প্রত্যাখ্যান করে ভারতের ব্যারিস্টার YC বললেন, গোষ্ঠের অজুহাতে যারা নিহত হচ্ছে তাদের নিরাপত্তা দিন। এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীনে প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক সফর প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নম্বর 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নম্বর 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com, আর আমাদের ফ্যাক্স নম্বর হচ্ছে 00982122053273। শ্রোতা বন্ধুরা, আপনারা সবাই ভালো সুস্থ থাকুন এ কামনা করে এখানেই আজকের অধিবেশন শেষ করছি। খোদা হাফেজ।
Oh,